الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
নবীদের ইতিহাসে আমরা দেখি যে তাদের দাবি করার পর বিরোধিতাও হয় জামাতের প্রসার এবং বিস্তারের পাশাপাশি বিরোধিতা এবং হিংসার অগ্নিও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। বিরোধীদের বিরোধিতার বিরোধীরা বিরোধিতার সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করে, কিন্তু দাবিকার যেহেতু খোদার পক্ষ থেকে প্রেরিত হয়ে থাকেন আর আল্লাহ তাআলা বিরোধিতা সত্ত্বেও তাকে উন্নতির প্রতিশ্রুতি এবং শুভ সংবাদ দিয়ে থাকেন, তাই কোন বিরোধিতা উন্নতির পথে অগ্রগতির পথে বাদ সাধে না এবং সাধতে পারেও না, বাদ সাধতে পারে না। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদকে যখন মসীহ এবং মাহদি হিসাবে পাঠিয়েছেন তার সাথেও এই রীতি অনুসারে একই ব্যবহার হওয়ার ছিল। খোদার সাহায্য, ঐশী সাহায্য, সমর্থন ঐশী রীতি অনুসারে তার লাভ করার ছিল আর আল্লাহ তাআলা সাহায্য সমর্থন করেছেন। তার জামাতের সাথে আল্লাহর একই ব্যবহার অব্যাহত আছে। যেখানে বিরোধিতা সম্পর্কে আল্লাহ তাআলা পূর্বে সংবাদ দিয়ে রেখেছেন, সেখানে বিরোধীদের অশুভ পরিণাম আর বিরোধিতা সত্ত্বেও তার জামাতের উন্নতি অগ্রগতি এবং তাকে সাহায্য এবং সমর্থন করার আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বলেছেন অনেক এলহাম রয়েছে তার। একটি এলহাম হল আমি তোমার খাঁটি এবং আন্তরিক প্রেমিকদের সংখ্যা বৃদ্ধি করব। আরেকটি এলহাম হল আমি তোমার সাথে এবং তোমার প্রিয়দের সাথে আছি। পুনরায় আল্লাহ তাআলা বলেছেন ইয়ানসুরুকা রিজালুন নুহি ইলাইহিম মিনাস সামা, হঠাৎ তোমার সাহায্য করবে তারা যাদের হৃদয়ে আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে এলহাম করব। পুনরায় বলেন আমি তোমাকে সম্মান দেব এবং উত্তরোত্তর প্রবৃদ্ধি দেব। আর এলহাম হল ইয়ানসুরুকাল্লাহু মিন ইনদিহি, খোদা নিজের পক্ষ থেকে তোমার সাহায্য করবেন। আর আল্লাহর আরো একটি প্রতিশ্রুতি রয়েছে তাবলীগ সম্পর্কে বা বাণী পৌঁছানো সম্পর্কে যে আমি তোমার তাবলীগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। পুনরায় বলেছেন খোদা তাআলা লিখে রেখেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব। অনুরূপভাবে আমি যেভাবে বলেছি সাহায্য এবং সমর্থন সূচক অনেক এলহাম রয়েছে, এগুলো শুধু কথার কথা নয়। নাউজুবিল্লাহ, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যা আল্লাহর প্রতি তিনি আরোপ করেছেন বা আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন, বরং সকল যুগে খোদার পক্ষ থেকে এই সংক্রান্ত নিদর্শন প্রকাশ পায়। কোথাও আল্লাহ তাআলা বিরোধীদের ষড়যন্ত্রের কুফল তাদের বিরুদ্ধে বর্তিয়ে তার সমর্থনের দৃষ্টান্ত দেখান, কোথাও স্বয়ং মানুষকে পথ দেখিয়ে পথ প্রদর্শন করে আহমদের সত্য তাদের সামনে স্পষ্ট করেন। কখনো বাইরের লোকদের হৃদয়ে মুসলিম আমাদের মান্যকারীদের সাহায্য সমর্থনের প্রেরণা সঞ্চার করেন। হযরত মসীহ মওউদের সাথে খোদার এই যে বা মুসীমতকে প্রদত্ত খোদার এই প্রতিশ্রুতির বাহ্যিক প্রতিফলন, ব্যবহারিক প্রতিফলন বিভিন্ন সময়ে ঘটে। এখন কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। বিরোধীদের অশুভ পরিণাম সম্পর্কে আমি শুধু দুটো ঘটনা নিয়ে এসেছি, যা যেখানে আহমদীদের ইমান বৃদ্ধির কারণ হয় সেখানে অমুসলিমদের জন্য আহমদীয়তার সত্যতার নিদর্শন হিসেবে কাজ করে। কাদিয়ানের নাজের দাওয়াত এলাল্লাহ লেখেন, ইসহাক সাহেব নামে এক মুআল্লিম রয়েছেন আমাদের, রমজানের নিকটবর্তী সময়ে গ্রামে যান, তার এক আত্মীয়ের ঘরে রমজানের সময় সম্পর্কে তাদের অবহিত করার জন্য। ঘরের লোকদেরকে রমজানের মাহাত্ম্য এবং কল্যাণ সম্পর্কে যখন অবহিত করেন টাইম টেবিল দেওয়ার পর, সেই সময় একজন আহমদি যুবক এসে বসে যায়, নাম হল ইকবাল, কিছুক্ষণ মুআল্লিম সাহেবের কথা শুনতে থাকে। এরপর গৃহবাসীদের সে জিজ্ঞেস করে যে এই ব্যক্তি কে, তার আত্মীয় স্বজন স্পষ্টভাবে বলা যুক্তিযুক্ত মনে করেননি যে জামাতে আহমদিয়ার মুআল্লিম, শুধু এটি বলেছেন অমুক গ্রাম থেকে তিনি এসেছেন। কিন্তু মুআল্লিম সাহেব স্পষ্টভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন যে আমি জামাতে আহমদিয়ার মুআল্লিম। তখন সে ব্যক্তি খেপে যায়, রেগে ওঠে। মুআল্লিম সাহেব পুরো পরিচিতি তুলে ধরতে চান তার ভুল বোঝাবুঝি দূর করার উদ্দেশ্যে, কিন্তু সে ব্যক্তি তা শুনতে অস্বীকার করে। আলোচনাকালে কোরআন, ইসলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু ইসলামের নাম আসলেই এ ব্যক্তি বলত, ইসলামের পরিভাষা ব্যবহারের আপনাদের কোনো অনুমতি নেই, পাকিস্তানি মৌলবীদের রীতি এটি যা সে অনুসরণ করছিল। একইভাবে মসীহ মওউদের নাম আসলেই সে হযরত মসীহ মওউদ এবং জামাত কে নোংরা ভাষায় গালি দিত আর বলতো যে আমি সৌদি আরব, বাহরাইন এবং কাতার ইত্যাদি দেশে থেকে এসেছি, আপনাদের সম্পর্কে সবকিছু জানি, সব ইসলামী দেশে আপনাদের বিরুদ্ধে ফতোয়া রয়েছে। একই সাথে এটিও বলে যে যদি সাপ এবং কাদিয়ানি একসাথে দেখা যায় তাহলে সাপকে ছেড়ে দিয়ে কাদিয়ানিকে হত্যা করো, একথা বলে বারবার আমাকে মারার জন্য সে দাঁড়িয়ে যেতে থাকে। সে বলে যে আজকে সুযোগ পেয়েছি, কাদিয়ানিকে হত্যা করব এবং পুণ্য অর্জন করব। যাই হোক, সে সফল হয়নি। আর তিনি বলেন আমি পরম ধৈর্যের সাথে সহনশীলতার সাথে তার কথা শুনি, তার গালি শুনি। সে যখন নোংরা ভাষা এবং অপালাপে সীমা ছাড়িয়ে যেতে থাকে, আমি তখন তাকে বললাম যদি জামাতে আহমদিয়ার মুআল্লিম না হতাম তাহলে মরা এবং মারার বাসনা আপনার আমি পূর্ণ করতাম, কিন্তু গালি শুনে আমাদের দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে তাই আমি কিছুই বলবো না। যাই হোক, সে ব্যক্তি এই কথা শুনে নীরব হয়ে যায় বা পরিস্থিতি আজ করে বসে যায়। যাই হোক, সে মুআল্লিম সাহেবকে সতর্ক করে যে আজকের পরে যদি এই গ্রামে তোমাকে দেখি তাহলে অবস্থা শোচনীয় হবে। তিনি বলে আমি তাকে শুধু এই উত্তরই দিয়েছি, এটি তো সময়ই বলবে যে কার পরিণতি অশুভ হয়, এ কথা বলে গ্রাম থেকে উঠে চলে আসি। এ ব্যক্তি পার্শ্ববর্তী গ্রামে জামাতের সদস্যদের বলতো যে আহমদীয় ছেড়ে দাও, কিন্তু মানুষ তার কথায় কখনো কর্ণপাত করেনি। যাই হোক রমজানের পর যাই হোক তিনি বলেন আমি 15 দিনের ছুটি নিয়ে চলে যাই, ফিরে এসে ফিরে আসার পর এক বয়োজ্যেষ্ঠ মহিলা আমাকে বলেন যে মৌলভি ইকবাল যে জামাতকে গালি দিয়েছে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। এই ঘটনার ফলে জামাতের সদস্যদের সেই ছোট গ্রামে জামাতের সদস্যদেরকে বলে মানি দৃঢ় হয়নি, বরং ও আহমদেরও এর প্রভাব গ্রহণ করেছে, প্রভাবিত হয়েছে, হাজার মাসের মধ্যে জন্য ঐশী সমর্থন দেখেছে, আর যে অসম্মান করেছে অপমান করেছে তাকে তারা লাঞ্ছিত হতে এবং ধ্বংস হতে দেখেছে। অনুরূপভাবে ইয়ামানের এক ব্যক্তি বিরোধীদের অশুভ পরিণাম সম্পর্কে লেখেন তিনি গানেম সাহেব। গানেম সাহেব বলেন যে আমাদের গ্রহণের পর থেকে তবলিগ করছি, বিশেষ করে যুবকদের একটা দলের পক্ষ থেকে ভয়াবহ বিরোধিতা এবং হুমকি ধমকির সম্মুখীন ছিলাম। 2010 সালের রমজানে একবার আমার প্রতিবেশী এবং তার কয়েকজন বন্ধু আমাকে জামিয়াতুল ইমানের এক আলেমের সাথে কথা বলার জন্য নিয়ে যায়। সেখানে এক মৌলভিও আসে। আমি প্রথমে হযরত মসীহ মওউদের সত্যতার প্রমাণাদি উপস্থাপন করি, এরপর মুতাযাদ্দিদকে হত্যা করা, জেহাদ এবং ঈসার মৃত্যু সম্পর্কে আলোচনা হয়। তারা সকলেই কোন যুক্তি এবং প্রমাণ ছাড়াই নিজেদের বিশ্বাস উপস্থাপন করতে থাকে। আমি কোরআন এবং হাদিস থেকে যুক্তি প্রমাণ দেই। যাই হোক, তাদের বড় যে আলেম ছিল সে কিছুটা শ্রদ্ধার সাথে ব্যবহার করে, কিন্তু দ্বিতীয় জন খুবই নোংরা ব্যবহার করে এবং মোবাহেলার চ্যালেঞ্জ দেয়। আমি বলে যে মোবাহেলা তো ইমামের সাথে হয়ে থাকে, কিন্তু তার বাড়াবাড়ির কারণে আর কোথাও মানুষজন এটি মনে না করে যে মুসলিমদের সত্যতা আমার বিশ্বাস নেই, এই কারণে মোবাহেলার চ্যালেঞ্জ গ্রহণ করি। কথার সেখানেই অবসান ঘটে। এরপর সেই যুবক আমাকে ভয় দেখাতে থাকে, গালি দিতে থাকে এবং তবলিগ থেকে বিরত রাখার অপচেষ্টা করে। রমজানের শেষের দিকে আমি ঘর থেকে যখন বের হই, এক বালক আমাকে বলে, চাচা এই যুবক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কয়েকজন এসে আমাকে হত্যা করার হুমকি ধমকি দেয়, মসীহ মওউদকে অত্যন্ত নোংরা ভাষায় গালি দেয়। আমি ক্ষত বিক্ষত হৃদয়ে ঘরে আসি, 2 রাকাত নফল নামাজ পড়ি এবং দোয়া করি যে হে আল্লাহ, তুমি এদের ক্ষেত্রে তোমার পবিত্র কুদরত এবং শক্তি প্রদর্শন করো। এর 2-1 দিন পরে যুবকদের পরস্পরের মাঝে ঝগড়া হয়, পরস্পরের বিরুদ্ধে খঞ্জর বের করে আর এক বাচ্চার মুখে খঞ্জর লেগে যায়। এই ঘটনার পর 1 মাসের ভিতরে এরা কোথায়ও চলে যায়, এরপর এখন পর্যন্ত দেখা যায়নি। আমার প্রতিবেশীও ঘর বিক্রি করে অন্যত্র স্থানান্তরিত হয়, আর জামিয়ার যে পরিণতি হয় তা বিদ্রোহী গোত্র হোসি করতলগত করে, এরা সবাই সৌদি আরব পালিয়ে যায়। আর এই জামিয়া বোমাবাড়ির ফলশ্রুতিতে ধ্বংসস্তূপে পরিণত হয়। আজকাল আমরা বস্তুবাদী জগতে দেখি যে জাগতিক উন্নতির কারণে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু পৃথিবীতে এমন মানুষও আছে, একটা শ্রেণী এমনও আছে যারা ধর্মের প্রতি আকর্ষণ রাখে এবং সঠিক পথের সন্ধানে রয়েছে। খোদা তাআলা তাদের হৃদয়ের খবর রাখেন, তাই যোগী ইমামকে গ্রহণ করার জন্য তাদের বক্ষকে আল্লাহ তাআলা উন্মোচন করেন। হযরত মসীহ মওউদকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যেই পাঠিয়েছেন যেন পৃথিবীর মানুষ তাকে গ্রহণ করে, আল্লাহ তাআলার কৃপায় মানুষ গ্রহণ করছে। আইভরি কোস্টের মোবাল্লেক সাহেব লিখছেন, এক গ্রামে এক স্থানীয় মোয়াল্লেমের সাথে তবলিগের জন্য যাই, মানুষকে মসীহ মওউদ এবং ইমাম মাহদির আগমন সম্পর্কে অবহিত করি, কিছুদিন পর পুনরায় সেখানে যাওয়া হয়। এ গ্রামের ইমাম সহ 15 ব্যক্তি আহমদীয়ত গ্রহণ করে। তাদেরকে বলা হয়েছে এই মাসে আবিজানে খোদাবুল আহমদের বার্ষিক ইজতেমা হচ্ছে। তখন গ্রামবাসীরা বলে যে এক ব্যক্তিকে আবিজান পাঠানো উচিত যেন জামাতকে কাছে থেকে দেখার সুযোগ পায় যে এরা কেমন মানুষ। এই গ্রাম থেকে এক ব্যক্তি ইজতেমায় অংশগ্রহণ করেন, ফিরে এসে আবিজানে যা কিছু দেখেছেন মানুষকে অবহিত করে যে এদের ওঠা বসা হল এমন, আর এরা পারস্পরিক আর সেখানে পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ পরিস্থিতির চিত্র তুলে ধরে খুব ভালো প্রভাব পড়ে। কিছুদিন পর এরা যখন পুনরায় সেখানে তাবলিগের জন্য যায়, রাতে নামাজে এসার পর এবং সকালে ফজরের নামাজের পর মসিহ মওউদের আগমন সম্পর্কে প্রশ্নোত্তর অধিবেশন হয়। দীর্ঘক্ষণ প্রশ্নোত্তর অধিবেশন চলতে থাকে, এর ফলে আরো 26 ব্যক্তি আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। 41 ব্যক্তির সমন্বয়ে জামাত সেখানে গঠিত হয়। এভাবে বিরোধী কিভাবে আহমদীয়তকে নিশ্চিহ্ন করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর খোদা তালা কত সুন্দরভাবে মসিহ মওউদ সাথে প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে তার প্রেমিকদের জামাতকে বড় করছেন, এ সংক্রান্ত একটি ঘটনা বর্ণনা করছে। বেনিনের মোবাইলে লিখছেন, আনসার সাহেব লিখছেন, 2016 সালের জানুয়ারি মাসে এক গ্রামে নতুন জামাত প্রতিষ্ঠিত হয়। 87 ব্যক্তি বয়াত করার সৌভাগ্য লাভ করে। সেখানকার ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়, রীতিমতো নামাজে জুমা সেখানে পড়া আরম্ভ করা হয়। মৌলভীরা যখন এটি জানতে পারে, তারা যেন আহমদীয় ছেড়ে দিয়ে এই উদ্দেশ্যে সর্বশক্তি নিয়োজিত করে, কিন্তু এই জামাতের সব নতুন বয়াতকারী দৃঢ়তার সাথে আহমদীয়তের উপর প্রতিষ্ঠিত থাকে। এখানেও যখন তারা ব্যর্থ হয়, এই মৌলভীরা স্থানীয় বাদশার কাছে যায়, বলে যে এদের আহমদীয়ত থেকে বিরত রাখুন, বাদশাহ আমাদের প্রেসিডেন্টকে ডাকেন, যদি আপনাদের মসজিদের প্রয়োজন হয় গায়ের আহমদী মৌলভী আপনাদের মসজিদ বানিয়ে দেবে, আপনারা আহমদীয়ত ছেড়ে দিন। তখন প্রেসিডেন্ট সাহেব বাদশাকে বলেন যে আহমদীয়ত সম্পর্কে আপনি কি জানেন। বাদশাহ বলে যে আমি কিছুই জানি না, কিন্তু মৌলভীরা বলে যে আহমদীরা মুসলমান নয়, এরা বোকো হারামের সদস্য, এরা সন্ত্রাসী, এরা আমাদের সবাইকে হত্যা করবে। তখন আমাদের প্রেসিডেন্ট বাদশাহকে বলেন আহমদীয়তই প্রকৃত ইসলাম, মৌলভী আমাদের আসলে প্রতারিত করে। বাদশাহ প্রথমে কথা শোনেনি, বলে যে আহমদীয়ত ছেড়ে দাও, যদি আহমদীয়ত না ছাড়ো আমি তাহলে আমি তোমাদেরকে গ্রাম থেকে বহিষ্কার করব। তখন প্রেসিডেন্ট সাহেব বলেন আমরা গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু আহমদীয়ত ছাড়বো না। এই হল সেই দরিদ্র এবং দিনহীন মুফসলে বসবাসকারী আহমদীদের ইমান। প্রেসিডেন্ট সাহেবের কথা শুনে বাদশাহর হৃদয়ে বা মন ঘুরে যায়, বলে যে গ্রাম ছাড়া তোমাদের প্রয়োজন নেই, যেভাবে ইচ্ছা বসবাস জীবন যাপন করো এখানে। এভাবে আল্লাহ তাআলা সেখানে তাদেরকে দৃঢ়তা দান করেন। শুধু মান্যকারীদের ইমানকেই আল্লাহ তাআলা দৃঢ় করেননি, তাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করেননি, বরং বিরোধীর হৃদয়কে কোমল করে বাচার হৃদয়কে আল্লাহ তাআলা নমনীয় করে ঐশী সাহায্য এবং সমর্থনের ব্যবস্থা করেছেন। বিরোধীদের পরিণাম এবং ঐশী সমর্থন সংক্রান্ত আরেকটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বেনিনের মোবাল্লেগ লিখছেন, আমার অঞ্চলে দুটো বড় রেডিও স্টেশনের মাধ্যমে সাপ্তাহিক জামাতি তবলিগের কার্যক্রম অব্যাহত আছে। এই অঞ্চলের একটি বিরাট শ্রেণী পর্যন্ত আল্লাহ তাআলার ফজলে জামাতের বাণী প্রচারিত হচ্ছে। এক রেডিও স্টেশনে প্রত্যেক বুধবারে জামাতের 30 মিনিটের অনুষ্ঠান প্রচারিত হতো, কিন্তু রেডিও স্টেশনের ভাইস প্রেসিডেন্ট আমাদের বিরোধিতা করত, আমাদের অনুষ্ঠানের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করত। আল্লাহ তাআলা যা করেছেন তা হল সেই রেডিও স্টেশনে বা সেই রেডিওতে দুর্নীতির অপরাধে সেই ব্যক্তিকে অপসারণ করা হয়, আদালত তাকে কারাদণ্ড দেয়। যে নতুন ভাইস ডাইরেক্টর নিযুক্ত হয়েছে আমরা তাকে আমাদের মিশনে আসার আমন্ত্রণ জানাই। জামাতি এবং ইসলামী বিশ্বাস সম্পর্কে তাকে অবহিত করা হয়, কিছু বই পুস্তক পড়ার জন্য দেয়া হয়। আর আমাদের তাবলীগের যে মহান উদ্দেশ্য তা অবহিত করা হয়। আর কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ আমাদের তাবলীগ তাদের শুনতে থাকেন। কিছুকাল পর তার সাথে যখন পুনরায় যোগাযোগ হয়, এই নতুন ডাইরেক্টর বলেন, আপনাদের তাবলীগে আমি গভীরভাবে প্রভাবিত, আপনাদের তাবলীগের রীতি এবং ধরন খুবই আকর্ষণীয়। একটা অনুষ্ঠানের জন্য যে টাকা আপনারা দিচ্ছেন, সেই টাকায় আরো একটি সাপ্তাহিক অনুষ্ঠান স্থায়ীভাবে বিনামূল্যে প্রচারের ব্যবস্থা করে দিয়েছে, যেন প্রকৃত ধর্মীয় শিক্ষা সম্পর্কে মানুষ অবহিত হতে পারে আর ইসলাম সম্পর্কে যে ভ্রান্ত বিশ্বাস রয়েছে তা দূরীভূত হয়। কোথায় একটা অনুষ্ঠান জারি রাখার দুশ্চিন্তা দেখা দিয়েছে, আর কোথায় দেখুন খোদা তালা একই খরচে অতিরিক্ত সময় মসীহ মওউদ আলাইহিসসালাম এবং ইসলামের প্রকৃত বাণী প্রচার করা অব্যাহত রাখার ব্যবস্থা করেন। অতএব হযরত মসীহ মওউদের সাথে ঐশী সাহায্য সমর্থনের যেই দৃষ্টান্ত সর্বত্র চোখে পড়ে। পুনরায় আল্লাহ তাআলা কিভাবে মানুষের হৃদয়ে বা বক্ষ মোচিত করেন সে সংক্রান্ত একটি ঘটনা। মিশরের এক বন্ধু আহমদ বর্ণনা করছেন, তিনি বলেন, ইসলামের সঠিক এবং সরল ব্যাখ্যার জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনারা যা উপস্থাপন করেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহি আলামিনের প্রকৃত ইসলাম। আমরা দায়েশ এবং এদের আচার ব্যবহারে বিতশ্রদ্ধ। হায় আমাদের সবার চিন্তাধারা যদি আপনাদের মতো হতো। প্রোগ্রামে উল্লেখিত রীতি অনুসারে আমি ইস্তিখারার দুই রাকাত নামাজ পড়ি। একই রাতে স্বপ্নে দেখি যে আমার ঘরের সম্মুখ থেকে সব ঘর সরে যেতে থাকে, এক পর্যায়ে আমার ঘরের সামনের জায়গা খালি হয়ে যায়। এরপর হযরত মসীহ মওউদের গৃহ দেখেছি, যে গৃহ আপনারা প্রায় সময় আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখিয়ে থাকেন, দারুল মসজিদ কথা বলছেন কাদিয়ানের, তা আমি স্বপ্নে দেখি। এই ঘরকে আমি, অর্থাৎ দারুল মসজিদ এলাকাকে ভূমি থেকে চারার মতো নির্গত হতে দেখি, আর আমি আশ্চর্য হয়ে যাই এটি কিভাবে বের হচ্ছে। এরপর এটি থেকে আমি জ্যোতি নির্গত হতে দেখি। এরপর মানুষকে বলতে শুনে যে সূর্য দিনের, চন্দ্র দিনের বেলা উদিত হয়েছে। আমি পিছনে তাকালাম, দেখলাম যে সূর্য আকাশেই ছিল। আমি বললাম যে সূর্য এবং চন্দ্র উভয়টি উদিত হয়েছে। আমি খুবই আনন্দিত হই, কেননা প্রথমবার আমি ইস্তেখারা করি আর খোদার কাছ থেকে উত্তর পেয়েছে। যদিও আমি পূর্বেও মুসলমান ছিলাম, কিন্তু প্রথমবার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছি, আর এটি শুধু জামাতে আহমদিয়ার কল্যাণেই হচ্ছে। আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। আহমদিয়ত গ্রহণের জন্য খোদা তালা যে বক্ষ মোচিত করেন সেটি সিরিয়ার এক বন্ধুর সাথে সম্পর্ক রাখে। তিনি বলছেন, আমি মুসলমান ছিলাম বটে, আহমদ দরবেশ সাহেবের ঘটনা এটি, কিন্তু ধর্ম থেকে বহু দূরে ছিলাম। 2008 সালে আমার ভাই আহমদিয়ত গ্রহণ করেন। ধর্মের সাথে দ্রুত সত্য ভাইয়ের পদক্ষেপে আমি খুবই খেপে যাই। ভাইয়ের সাথে অনেক বিতর্ক করতাম, প্রায় সময় ঝগড়া বিবাদে লিপ্ত হতাম। অবশেষে আমার ভাই আমাকে এড়িয়ে চলা আরম্ভ করে। 2011 সালে সিরিয়ার অবস্থা অধঃপতিত হয়। আমি সিরিয়া সরকারের বিরোধী দলে যোগ দেই। তখন সিরিয়ার সমাজে বিরাজমান সকল ধর্মীয় দলগুলো দেখার আমার সুযোগ হয়, আর সিদ্ধান্ত উপনীত হয় যে এগুলোর প্রত্যেক ফিরকা অপরটিকে কাফের আখ্যা দিচ্ছে, কাফের আখ্যায়িত করছে, আর প্রত্যেক দলের বিশ্বাসে কাণ্ডজ্ঞানহীন অযৌক্তিক কথাবার্তা অন্তর্ভুক্ত ছিল। পরিস্থিতির অবনতির কারণে আমাদের পরিবার বা পরিবারের সদস্যরা হেল্প শহরের উপকণ্ঠে স্থানান্তরিত হয়ে ভাইয়ের সাথে পুনরায় ধর্মীয় বিষয়ে বিতর্কের সুযোগ সৃষ্টি হয়। যখনই আমি তার সাথে কোনো বিষয়ে প্রশ্ন করতাম, তার উত্তর আমাকে হতভম্ব করত, আর আমি আন্তরিকভাবে এটি বলতে বাধ্য হতাম, সত্যিকার অর্থে এই বিষয়ের যুক্তিযুক্ত উত্তর এটি যে আহমদী ভাই দিয়ে থাকে, কিন্তু বিরোধিতার, কিন্তু ভয়াবহ বিরোধিতার কারণে সত্য বলতাম না। আমাদের আলোচনা এক পর্যায়ে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর্যায়ে গিয়ে পৌঁছে। এ পর্যায়ে প্রথমবার ভাইয়ের কাছে জামাতি কিছু বই চাই। এই আলোচনার পর ভাই বলেন যে সব বই সেই ঘরেই আছে, যে ঘর বোমাবাড়ির ভয়ে আমরা ছেড়ে এখানে এসে গেছি, ঘরে ঘরে ছেড়ে আসি যুদ্ধের কারণে। তিনি বলেন আমি তখনই বোমাবাড়ি সন্ত্রাস আর খোনাখুনি রক্তারক্তিতে পরিপূর্ণ অঞ্চলে যাই। আমি ভাবলাম ঠিক আছে এইসব কিছু হচ্ছে, বই পুস্তক যদি সেখানে থাকে এই ঝুঁকি নেব, সেখানে যাই বই পুস্তক নিয়ে আসি, ফিরে এসে এই সকল বই পাঠ করা আরম্ভ করি। আন্তরিক ভাবে আমি আল্লাহ তাআলার ফজলে আহমদি হয়ে যাই, ভাইকেও এই সম্পর্কে অবহিত করি। কিন্তু গৃহযুদ্ধের ফলশ্রুতিতে আমার বয়াত লিখিতভাবে পাঠানো সম্ভব হয়নি। প্রথমে সিরিয়ান সরকারের বিরোধী দলগুলোর সাথে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে কার্যক্রমে জড়িত ছিলাম, কিন্তু আহমদিয়াত গ্রহণের সিদ্ধান্তের পর আমি যখন এ সংক্রান্ত খলিফাতুল মসীহ খুতবা শুনে তাৎক্ষণিকভাবে সরকার বিরোধী কার্যক্রম পরিত্যাগ করে আমার পিতা আমার বয়াতের ফলে খুবই ক্রোধান্বিত হন। একদিন ভয়াবহ ক্রোধের ঘরে বলেন যে বিতাড়িত হও, আল্লাহ যেন আমাকে তোমার চেহারা না দেখান আর তোমাকে ফিরিয়ে যেন আমার কাছে না আনেন। আমার পিতার শব্দগুলোর আমার ইমানের প্রতিদ্বন্দ্বিতায় কোন অর্থই ছিল না। আল্লাহ তাআলার কৃপায় পিতার এই কথাগুলো শুনে আমি আবেগ তাড়িত হইনি। এরপর হিজরত করে তুর্কি হিজরত করি। সেখানে প্রথম কাজ যা করি তা হল বয়াত ফর্ম পূরণ করে পাঠিয়ে দেই। যে কত বিস্ময়কর ভাবে বিরোধীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে মানুষের বক্ষ মোচিত করার ব্যবস্থা করেন, এ সংক্রান্ত একটি ঘটনা মরক্কোর এক বন্ধুর সাথে সম্পর্ক রাখে। আব্দুল করিম সাহেব বলছেন, গবেষণার পরে সিদ্ধান্ত উপনীত হই যে আহমদিয়া মুসলিম জামাত একটি ঐশী জামাত, কিন্তু একটি অপবাদের উত্তর সন্ধান করতে গিয়ে জামাতের আরবি ওয়েবসাইটে মিনহাজুত তালেবিন নামে একটি বই আমার সামনে আসে। এই বইয়ের সূচি পাঠ করে আমার হৃদয়ে এটি পাঠ করার আগ্রহ জন্মে। এই পুস্তকের প্রথম দিকে হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু আনহু কিছু মানুষের আপত্তি খণ্ডন করেন, যারা তাঁর সম্পর্কে আপত্তি করত যে তিনি বেকার বসে থাকেন, কোনো কাজ করেন না। এর উত্তরে হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর দৈনন্দিন কর্মসূচি বর্ণনা করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করি। এই পত্রের লেখক বলছেন যে একদিকে সেই বই আমি পড়ছিলাম, অপরদিকে আমার মাথায় তাফসীরে কবির ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবছিলাম যার নিত্যদিনের প্রোগ্রাম এমন অসাধারণ কাজে পরিপূর্ণ থাকে, তিনি তাফসীরে কবিরের মতো গভীর জ্ঞান গর্ব এবং গবেষণা কর্ম কিভাবে করতে সক্ষম হন। তিনি বলেন আমি ভাবলাম যে ধরুন মির্জাগুল আহমদ কাদী আলাহ ইসলাম খোদা না খাস্তা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে তার ছেলেকে তিনি কেন এত কষ্টের মুখে ঠেলে দিলেন, যদি মির্জা সাহেব মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে তার ছেলে কেন দিন রাত ইসলামের উন্নতির কল্পে কোরআনের ভাণ্ডার বের করে পৃথিবীর সামনে উপস্থাপনে এতটা ব্যস্ত যে জেহাদে নিজের জীবনের প্রতিও ভ্রক্ষেপ করেন না, পরিবার পরিজনের প্রতিও নয়, নিজের স্বাস্থ্যের বিষয়েও ভ্রক্ষেপহীন। আমি এটি ভাবছিলাম মাত্র, তখন আমার মাথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী উদিত হয়, যাতে তিনি বলেছিলেন মসীহ মদ যখন আসবেন তিনি বিয়ে করবেন এবং তার অসাধারণ সন্তান হবে। ভবিষ্যৎবাণী নিয়ে যখন চিন্তা করলাম তখন আমার হৃদয় এমন বিস্ময়কর আবেগে ভরে যায় যা বর্ণনা করার মতো ভাষা আমার নেওয়া দৃঢ় বিশ্বাস জন্মে যায়নি। সেই মহান বীর পুরুষ যার মাধ্যমে ঐশী গ্রন্থের জ্ঞানের বিস্তার হয়েছে আর তাফসীরে কবিরের মতো মহান তাফসীর পৃথিবীর সামনে এসেছে যার কোন তুলনা নেই। মিনহাজুত তালেবিনের এই অংশ পাঠ করার পর বয়াতের পথে যে বাধা ছিল সেগুলো দূরীভূত হয় আর আমি উন্মুক্ত হৃদয়ে বয়াতের জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা বিস্ময়কর ভাবে বয়াতের পথ উন্মোচিত করেন। সফটের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলা কিভাবে পথ দেখান এ সংক্রান্ত বা এ সম্পর্কে ইয়েমানের এক ভদ্র মহিলা ইয়েমান সাহেবা বলেন যে যৌবন কাল থেকেই ইমাম মাহদীর আগমন সময় পর্যন্ত জীবিত থাকার বাসনা ছিল। এই উদ্দেশ্যে দোয়া করতাম। একদিন একটি আরবি চ্যানেল দেখছিলাম, যাতে এক ধর্মীয় অনুষ্ঠানে এক পরিচিত মৌলভীকে জামাত আহমদিয়ার নাম না নিয়েই জিজ্ঞেস করে যে এই ব্যক্তির দাবি হলো ইমাম মাহদী এসে গেছেন, তারপর খেলাফত সূচিত হয়েছে। বলি সাহেব উত্তর দেন যে এরা অলিক কল্পনার শিকার, এরা মিথ্যাবাদী, তাই এসব চক্রে পা রাখার পরিবর্তে সাধারণ জীবন যাপন করে। কারণ ইমাম মাহদি যখন আসবেন সবাই তা জানতে পারবে, তাকে সন্ধান করার কোন প্রয়োজন নেই। এই কথা আমার হৃদয়ে বদ্ধমূল হয়ে যায়। এরপর 2009 সনের একদিন আমার ছোট ভাই আমাকে অবহিত করে যে সে একটি চ্যানেল দেখেছে যাতে কিছু মানুষ ইমাম মাহদির আবির্ভাবের ঘোষণা দিচ্ছিল। এটি শুনতেই উল্লিখিত মৌলভী সাহেবকে জিজ্ঞাসিত প্রশ্ন এবং তার উত্তর স্মৃতিপটে আমার জাগ্রত হয়ে বুঝতে পেরেছি যে এই প্রশ্ন ইমাম মাহদির আগমনের ঘোষণাকারী এই জামাত সংক্রান্ত। আমি ভাইয়ের কাছ থেকে এই চ্যানেলের ফ্রিকোয়েন্সি নেই। এরপর চ্যানেল যখন লাগালাম সেখানে হেওয়ারুল মোবাশের অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল। আমি অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের এক একজনকে গভীর দৃষ্টি দেখেছি। তাদের চেহারায় অদ্ভুত উজ্জ্বল্য এবং জ্যোতি ছিল, কিন্তু আমার আক্ষেপ হয় যে এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এরা পথভ্রষ্ট হল। একই সাথে আমি বললাম যে আজকে আমাদের ঐক্যের প্রয়োজন, কিন্তু ইনি এসে আরো একটি ফেরকা বা দল গঠন করলেন। ইসলামে কি এর পূর্বে ফেরকার কোন অভাব ছিল? এই মিশ্র অনুভূতি সত্ত্বেও এদের কথা যখন শুনলাম, এর কথা শুনে আমার ভালো লাগলো, হৃদয়ে প্রভাব বিস্তার করছিল। একদিকে এই অনুভূতি যে একটা নতুন দল গঠন করেছে, অপরদিকে কথা ভালো লাগছিল। অনুষ্ঠানের সমাপ্তিতে একটা আরবি কবিতা উপস্থাপন করা হয়েছে যা সম্পর্কে লেখা হয় যে ইমাম মাহদি আলাইহিস সালাম রচিত এটি, এই নজমের শব্দ এবং প্রভাব ছিল অসাধারণ। আমি আমার স্বামীর সাথে চ্যানেল দেখা অব্যাহত রাখে, প্রতিদিন চ্যানেলের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। মাত্র গুটি কয়েক দিনের ভিতর ঘরে অন্য সব চ্যানেলের ব্যবহার বন্ধ হয়ে যায়, শুধু এমটিএ চলতে থাকে। ঘরের সব সদস্য এই চ্যানেলে উপস্থাপিত ধর্মীয় দৃষ্টিকোণ পছন্দ করা আরম্ভ করে। মাসিম ইসলামের কথার প্রভাবে ভিন্ন ছিল, তার কবিতা চলাকালে আমার চোখ থেকে অশ্রুধারা বয়ে পড়ত, কেননা এই শব্দগুলো খোদার পক্ষ থেকে প্রেরিত মানুষের মুখ থেকে নিশ্চিত হতে পারে কোন সাধারণ মানুষ এতটা কার্যকারী এবং বাগ্মিতাপূর্ণ কথা লিখতে পারে না। সব বিষয়ে আশ্বস্ত হওয়ার পর 2010 সনের জানুয়ারি মাসে আমি বয়েদের পত্র পাঠিয়ে দিই। তিনি আরো বলেন যে আমার স্বামী ইন্টারনেটের মাধ্যমে বারবার পত্র বয়েদের পত্র প্রেরণের চেষ্টা করেন, কিন্তু সফল হননি। তার পত্র প্রেরণের ব্যর্থতা দেখে আমার শৈশবের এক স্বপ্ন আমার মনে পড়ে, তা হল একটি পানীয় তৃণলতাহীন ভূমিতে আমার সামনে এক দীর্ঘ ছায়া চোখে পড়ে, যার সম্পর্কে স্বপ্নেই এই অনুভূতি জাগ্রত হয় যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া। সেই ছায়া আমার প্রতি এক হস্ত প্রসারিত করে যা ধরার জন্য আমি ছুটে যাই। এই প্রচেষ্টায় কখনো পড়ে যায় আবার উঠে ছুটা আরম্ভ করি। এই অবস্থায় আমার চোখ খুলে যায়। আমার মনে পড়ে যে এই স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া হযরত মসীহ মওউদ ছিলেন, যিনি তার সব শ্রেষ্ঠত্বের প্রতিচ্ছবি ছিলেন, তিনি ছায়া নবী। এটি খোদার কৃপা যে তিনি নিজ অনুগ্রহে তার হাত ধরার তৌফিক দিয়েছেন, কেননা বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর 2010 সনের মার্চে আমরা বয়াতের পত্র প্রেরণে সফল হয়েছি। যখন বয়াত করেছে বা বয়াতের পর থেকে ঐশী কৃপারাজি বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, আর খোদার পবিত্র কুদরতের বিস্ময়কর দিক এত অজস্র ধারায় প্রকাশ পাচ্ছে যে যা ভাষায় বর্ণনা করা সম্পূর্ণ সত্যি। মহাবিশ্বের অধিকারী খোদা তেনে যখনই দোয়া করেছে, দোয়া গৃহীত হওয়ার নিদর্শন দেখেছে। আমাদের খোদা অত্যন্ত সহনশীল। তিনি আমাকে লিখছেন যে আপনার এবং সব মোমেনদের জন্য ভালোবাসা আমার হৃদয়ে, আমার নিজের প্রাণ, পরিবার, পরিজন এবং শীতল পানীয় থেকেও বেশি। ইয়েমেনের আরেক ব্যক্তি বলছেন, আমি বিভিন্ন জামাতে যোগ দিতে থাকি কিন্তু কোথাও সঠিক ইসলাম খুঁজে পাইনি। এরপর এমটিএ আল আরাবিয়ার সাথে যখন পরিচিত হই, তখন এমটিএ তে দেখি এমটিএ তে আমি যা কিছু দেখেছি তার ভিত্তিতে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। অভ্যন্তরীণ ভাবে আমি বিহ্বলতার প্রতিচ্ছবি ছিলাম। এটি সেই সময়কার কথা। আমি এক রাতে নিজেকে এক বিশাল ময়দানে উপস্থিত পাই যেখানে অনেক মুসলমান পারস্পরিক বিভাগ বিসংবাদে লিপ্ত, মৌখিক তীর্যক সমালোচনা, আক্রমণ, গালি ফতোয়াবাজি ছাড়াও মারামারিতে লিপ্ত, পরস্পর রক্তপাত করে চলেছে। এমন মনে হচ্ছিল যেন হাসরের ময়দান। আমি ডানে বামে তাকিয়ে এক ময়দানের এক প্রান্তে একটা স্টেজ দেখে আমি ছুটে সেই মজলিসে আরোহণ করি। মেম্বারে দাঁড়িয়ে সর্বশক্তি নিয়োজিত করে ঘোষণা করি যে হে মানব মণ্ডলী, হে মুসলমানগণ, ইমাম ছুটে আসা, ইমাম আদি এসে গেছেন, মসি এসে গেছেন। আমি বারবার এই বাক্যের পুনরাবৃত্তি করছিলাম কিন্তু তাদের কেউ আমার কথার প্রতি কর্ণপাত করেনি এবং আমার প্রতি ভ্রুক্ষেপ করেনি, কারণ তাদের পারস্পরিক বিবাদ, বিসংবাদ এবং সংঘর্ষে আমার আওয়াজ হারিয়ে যেতে থাকে। হঠাৎ করে আমি আমার পাশে আরেক যুবককে দেখি যে আমার মতো সেখানে মসিহ মদ এবং ইমাম মাহদির আগমনের ঘোষণা দিচ্ছিল। খুবই সুদর্শন এক যুবক ছিলেন যার রং ছিল শুভ্র বর্ণের, ইউরোপিয়ান শ্বেতাঙ্গের মতো। তার পোশাকও ছিল শুভ্র সাদা, মাথায় সাদা রঙের টুপি ছিল। আমাকে দেখে তার ভ্রূকুঞ্চিত হয়। আশ্চর্যের বিষয় হল আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কি চাও? সেই মুহূর্তে সেই যুবকও আমাকে একই প্রশ্ন করে, তুমি কি চাও বা কি সন্ধান করছ? তখন আমি তাকে বললাম, মসি এবং মাহদি এসে গেছেন, এই মহান বিষয়ে মানুষকে আমি অবহিত করছি। এটি শুনতেই তার চেহারা হাস্যোৎফুল্ল হয়ে ওঠে, এটি শুনতেই তার কুঞ্চন ভরে যায় খুশি এবং আনন্দে। এটি শুনতেই তিনি এগিয়ে আসেন এবং আমাকে বুকে টেনেন। আমি বুঝতে পারি যে তিনি আহমদী, কোন আহমদীর সাথে স্বপ্নেভাবে সাক্ষাতের সুযোগ পেয়ে আমার হৃদয় আনন্দ এবং প্রশান্তিতে ভরে যায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আহমদী? তিনি বলে যে হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ইউরোপ থেকে এসেছেন? তিনি বলেন হ্যাঁ, আমি ইউরোপের অধিবাসী, আরবদেরকে হযরত মসীহ মওউদের আগমনের শুভ সংবাদ দিতে এসেছি। একই সাথে আমাকে বলেন যে এদেরকে তাবলীগের দায়িত্ব আমি পালন করছি, তুমি যাও প্রথমে আহমদীয়ত ভুক্ত হও। আমি জিজ্ঞেস করলাম যে এই জামাত কোথায়। তিনি সেই ময়দানের একান্ত পূর্বের দিকে ছোট টিলার দিকে ইঙ্গিত করে বলেন যে এদিকে এখনই চলে যাও। আমি দ্রুত মেম্বার থেকে নেমে খুব দ্রুত সেই টিলার দিকে ছুটে আরম্ভ করি। কিছু দূর যেতেই পেছন থেকে তিনি ডেকে, সে ব্যক্তি ডেকে, সেই যুবক ডেকে আমাকে বলেন যে শয়তানকে এড়িয়ে চলার চেষ্টা করো, কেননা সে তোমার পথে বাধা দেবে, রাহাজুরি করবে। তার কথা শুনে আমি এগিয়ে যেতে থাকি। কিছু দূর গিয়ে দেখি যে এক কুৎসিত সৃষ্টি যার আকৃতি ছিল কুকুর সদৃশ, কিন্তু চেহারা ছিল ভয়ানক এবং কুৎসিত। তার থাবা নখর এবং দাঁত আর থাবার নখর ছিল ভীতিপ্রদ এবং লম্বা কৃষ্ণ বা কালো বর্ণের সৃষ্টি ছিল। পাহাড়ের একান্ত ডান দিক থেকে খুব দ্রুত বেগে আমার দিকে ছুটে আসছিল এবং মনে হচ্ছিল টিলা পর্যন্ত পৌঁছার পূর্বেই এটি আমার উপর হামলা করবে। এটি দেখে আমার শরীর কেঁপে উঠে, লোম শিহরে উঠে আমি খুব দ্রুত বেগে টিলার দিকে ছুটে আরম্ভ করি। ছুটতে গিয়ে আমি উচ্চস্বরে বলে যাচ্ছিলাম, খোদার কসম, আমার পথে তুই কখনো বাদ সাধতে পারবি না। আমি যখন টিলায় আরোহণ করি দ্বিতীয় প্রান্তে, আমি একটা দৃশ্য দেখে হতভম্ব হয়ে যাই। রেশম তুল্য সবুজ শ্যামল ঘাসের কার্পেট দূর পর্যন্ত বিস্তৃত চোখে পড়ছিল, যাতে সবুজ পোশাক পরিহিত মানুষ খুবই সুশৃঙ্খল সারিতে দণ্ডায় মানছিলেন, পরস্পরের সাথে কাঁধে কাঁধ মেলানো, তাদের যেন একই মালার অংশ। আর এটি দেখে কোরআনে বর্ণিত মোমেনদের সীসাগুলিত প্রাচীর আমার সামনে চোখের সামনে ভাসতে থাকে। আর হাদিসে উল্লেখিত মোমেনের উপমা চোখে পড়ে যায়, তাতে বলা হয়েছে মোমেন পরস্পর এক চিরুনির দাঁত গুলোর ন্যায়। যাই হোক, সেই সকল লোক থেকে আলোর কিরণ উৎসারিত হচ্ছিল যা সবুজ ঘাসকে আরো উজ্জ্বল আরো দীপ্তিমান করে তুলছিল। আমি আশ্চর্য ও বিস্মিত দেখতে থাকি, উপভোগ করতে থাকে। হঠাৎ করে শয়তান পিছন থেকে আমার উপর হামলা করে এবং আমাকে ভূপাতিত করে, আমার শরীরে তার নখর গ্রথিত করে থাবার যে কর্তন তার শরীরে আমি অনুভব করতে থাকি। আমি দেখছিলাম আমার রক্ত ঝরছিল, ভয় ছেয়ে থাকে আমার উপর যে কোথায় সে আমার উপর জয়যুক্ত না হয়ে যায়। পুনরায় শক্তি সঞ্চয় করে আমি মহাগর্জনের শয়তানকে বলে, খোদার কসম, তুই কোনোভাবে আমার পথে বাঁচাতে পারবে না, আমাকে আমার প্রিয়দের কাছে যাওয়ার পথে কেউ বাঁচাতে পারবে না, তাদের কাছে আমি যাবই আমার শরীর টুকরো টুকরো হয়ে গেলেও। এইভাবে আমি চেষ্টা করে শক্তি সঞ্চয় করে তার উভর পায়ের থাবা এবং নখগুলো আমার দেহ থেকে পৃথক করি এবং তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে পিছনে সরে যায়, পুনরায় আবার পিছন থেকে হামলা করে। এইভাবে আমরা একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত ছিলাম। প্রমাণ চোখ খুলে যায়, আমি শায়িত ছিলাম, কিন্তু জাগার পর দেখি যে আমার শরীর সারা শরীর ঘর্মাক্ত। জাগ্রত হওয়ার পর আমার সারাটা শরীর শয়তানের থাবায় ছিল দলিত মথিত। আমি খুবই ভয় পেয়ে যায়, খাবে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভাবছিলাম, কিন্তু ব্যাখ্যা স্পষ্ট ছিল যে আমার জামাত গ্রহণের পথে শয়তান বাধা সৃষ্টি করবে আর তার সাথে আমার যুদ্ধ হবে অনেক দীর্ঘ। এই স্বপ্ন আক্ষরিক ভাবে পূর্ণতা লাভ করেছে, যদিও এমটিএ দেখতেই এবং হযরত মসীহ মওউদের প্রথম পুস্তকের মাত্র কয়েকটি লাইন পড়তেই এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয়ে যে তিনি সত্য, তা সত্ত্বেও বয়াত করতে আমি দেড় বছর নষ্ট করি। আর এর কারণ ছিল শয়তান যে আমাকে নিজের ধ্যান ধারণা আকর্ষণীয় করে দেখাচ্ছিল। এর বিশদ বিবরণ হল কেন বিলম্ব হয়, আমি যেভাবে উল্লেখ করেছি আরব বসন্তের সূচনাতে আহমদীয়তের সাথে আমি পরিচিত হই। আমি আমার অতীত ধ্যান ধারণার বশবর্তী হয়ে দেশীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের পক্ষে ছিলাম। অপরদিকে এমপিতে যখন এটি শুনতাম যে খলিফায়ে ওয়াক্ত বিক্ষোভ ভাঙচুর থেকে বিরত রাখেন, তখন চ্যানেল পরিবর্তন করতাম। খেলাফতের মর্যাদার বোধপত্তি এবং খেলাফতের সম্মান কতটুকু তা আঁচ করতে না পারার কারণে তার কথা মানেনি। আর শাস্তি আমি যা পেয়েছি তা হল মসীহ মওউদ এবং তার জামাতের সত্যতা মানা সত্ত্বেও দেড় বছর পর্যন্ত বয়াত করা থেকে বঞ্চিত ছিলাম। অবশেষে যখন আরব বসন্তের বিক্ষোভ যখন প্রমাণ করল যে এতে অংশগ্রহণকারীদের হাতে অনিষ্ট এবং ক্ষতি ছাড়া কিছুই আসেনি, তখন আমি আমার ভ্রান্তি বুঝতে পেরেছি। আর আল্লাহ তালা আমাকে 2012 সালে বয়াত করার তৌফিক দিয়েছেন। অতএব আল্লাহ তালা বিরোধিতা সত্ত্বেও, শয়তানি হামলা সত্ত্বেও ডেকফেটার লোকদের পথ প্রদর্শন করেন, তাদের পক্ষ উন্মোচিত করেন, আহমদিয়াত গ্রহণে তৌফিক দেন। বহু এমন ঘটনা সামনে আসে, আল্লাহ তাআলা নিজে হাত ধরে মানুষকে আহমদিয়াত গ্রহণের সৌভাগ্য এবং তৌফিক দান করেন। আর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মুসলিমদেরকে সাহায্য এবং সমর্থনের দৃষ্টান্ত স্থাপন করেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমার নামকে সেদিন পর্যন্ত সম্মানের সাথে প্রতিষ্ঠিত রাখবেন যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তোমার তবলিগ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবেন। পুনরায় তিনি বলেন, যারা তোমাকে লাঞ্ছিত করার ষড়যন্ত্রে লিপ্ত এবং তোমাকে ব্যর্থ করতে চায় এবং তোমাকে নিশ্চিহ্ন করার কথা ভাবে, তারা নিজেরাই ব্যর্থ থাকবে। ব্যর্থতার সাথে তারা এই পৃথিবী থেকে বিদায় নেবে। পুনরায় আল্লাহ তাআলা তাকে বলেন, আমি তোমার খাঁটি প্রেমিক শ্রেণীর সংখ্যা বৃদ্ধি করব, তাদের ধন এবং জনসম্পদে বরকত দেব, তাদের সংখ্যাগরিষ্ঠতা দান করবে, মুসলমানদের অন্যান্য দলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত তারা জয়যুক্ত থাকবে। অর্থাৎ মুসলমানদের অন্যান্য ফেরকাও থাকবে, কিন্তু বিজয় আহমদিয়া মুসলিম জামাত অর্জন করবে ইনশাআল্লাহ। হিংসুক এবং শত্রু শ্রেণী, দ্বিতীয় শ্রেণী কারা? যারা হিংসুক এবং শত্রু শ্রেণী, আল্লাহ তাদেরকে বিস্তৃত হবেন না এবং পরিত্যাগও করবেন না, অর্থাৎ মোমিনদের জামাতকে। তারা নিজেদের ইখলাস এবং আন্তরিকতা অনুসারে নিজ নিজ প্রতিদান পাবে, অতএব আল্লাহ তাআলা এই অনুসারে প্রতিদিন জামাতে প্রত্যেক আহমদীর মাঝে নিষ্ঠা এবং বিশ্বস্ততা বৃদ্ধির তৌফিক দান করুন। আমরা যখন দেখি যে হযরত মসীহ মওউদকে প্রদত্ত খোদার অগণিত প্রতিশ্রুতি পূর্ণতা লাভ করছে, ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠতা প্রদানের যে প্রতিশ্রুতি রয়েছে তাও পূর্ণতা লাভ করবে। হিংসুক এবং শত্রুদের বিরুদ্ধে যুক্তির বলে আমরা সবসময় জয়যুক্ত চলে আসছি, তাদের কাছে কোন যুক্তি প্রমাণে আপনারা ঘটনাবলী শুনেছেন, অনেকে এটি উল্লেখ করেছেন যে যুক্তি এবং প্রমাণের কোন কিছুই শত্রুর কাছে ছিল না, ভবিষ্যতেও ইনশাআল্লাহ যুক্তি প্রমাণের দিক থেকে আমরা সবসময় জয়যুক্ত থাকবো। যে কথার প্রয়োজন রয়েছে তা হল খোদার কৃপা লাভের জন্য আমরা নিজেদের নিষ্ঠা এবং আন্তরিকতার যেন বৃদ্ধি করি, যেন খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হতে পারি আমরা উত্তরোত্তর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হযরত মসীহ ইসলামের একটা উদ্ধৃতি আমি উপস্থাপন করব। তিনি বলেন, এরা কি মনে করে, অর্থাৎ বিরোধীরা কি মনে করে যে তাদের ষড়যন্ত্র, তাদের ভিত্তিহীন মিথ্যা অপবাদ হাসি তিরস্কারের মাধ্যমে খোদার ইচ্ছা অভিপ্রায়ের পথে বাদ সাধবে? পৃথিবীর মানুষকে প্রতারিত করে এটিকে বিলম্বিত করবে? আল্লাহ তাআলা স্বর্গে এর অনুকূলের সিদ্ধান্ত নিয়েছেন, যদি সত্যের বিরোধীরা পূর্বে কখনো সফল হয়ে থাকে তাহলে এখনো এরা সফল হবে, সত্যের বিরোধীরা যদি পূর্বে সফল হয়ে থাকে তাহলে এখনো সফল হবে। কিন্তু যদি এটি প্রতিষ্ঠিত প্রমাণিত বিষয় হয়ে থাকে যে আল্লাহর বিরোধী এবং আল্লাহর ইচ্ছার বিরোধী, যে ইচ্ছার অনুকূলে আকাশে সিদ্ধান্ত হয়েছে এবং মানুষ সবসময় লাঞ্ছন এবং পরাজয় দেখে থাকে, তাহলে এদের জন্য একজন ব্যর্থতা এবং লাঞ্ছনায় অবধারিত। আল্লাহর কথা কখনো ভ্রান্ত প্রমাণিত হতে পারে না এবং হবেও না, আল্লাহর সিদ্ধান্ত ব্যর্থ হয় না এবং হবেও না। তিনি বলেন, কাতাবাল্লাহু আগলিবান্না আনা ওয়া রাসূলি, অর্থাৎ আল্লাহ তাআলা আদি থেকেই লিখে রেখেছেন এবং এটিকে তার আইন এবং রীতি আখ্যায়িত করেছেন যে তিনি এবং তার রসুল সবসময় জয়যুক্ত হবেন। তা আমি যেহেতু তার প্রেরিত এবং রসুল, কিন্তু কোন নতুন শরীয়ত ছাড়া, নতুন দাবি ছাড়া এবং নতুন নাম ছাড়াই, বরং সেই মহাসম্মানিত নবী খাতামুল আম্বিয়ার নাম নিয়ে এবং তার সত্তায় বিলীন হয়ে এবং তার প্রতিচ্ছবি হিসাবে এসেছে। তাই আমি বলছি, যেভাবে আদি থেকে, অর্থাৎ আদমের যুগ থেকে আরম্ভ করে মহানবী সাল্লাল্লাহু ইসলাম পর্যন্ত সবসময় আয়াতের অর্থ সত্য প্রমাণিত হয়ে আসছে, অনুরূপভাবে এখনো আমার পক্ষে সত্য প্রমাণিত হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وذكر الله أكبر.